প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ তাআলার সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরুদ শরীফ পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের নিজ জায়গা দেখে নেবে না। সুবহানাল্লাহ, মৃত্যুর পূর্বেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে যে প্রতিদান দান করবেন, জান্নাতে তার যে স্থান হবে মৃত্যুর পূর্বে ওই দুরুদ শরীফ পাঠকারীকে দেখিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, ও তো নিহায়ত সস্তা সৌদা বেচ রহে হে জন্নত কা, হম মুফলিস ক্যা মোল চুকায়ে, আপনা হাত হি খালি হে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানকে আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। হ্যাঁ, পূর্বের নেই, আজকেও মুক্তি সাহেব আমাদের সাথে রয়েছেন। মুক্তি সাহেবের বিভিন্ন আপনাদের আশা প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, শরীয়তের বিভিন্ন বিধিবিধান জানার জন্য এবং যে কোনো মাসআলা মাসাইল জানার জন্য, শেখার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কল করুন। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, আপনারা অবশ্যই আমাদেরকে কল করুন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলও পাঠাতে পারেন, এসএমএসও করতে পারেন। ইসলামী বোনেরা যারা দেখছেন তাদেরকে বলবো, আপনারা কল না করে আমাদেরকে এসএমএস করুন, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আসা সেই প্রশ্ন আমরা আমাদের অনুষ্ঠানে সেটি সম্পৃক্ত করার আমরা চেষ্টা করব। এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব যে উত্তর প্রদান করবেন সে উত্তর ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো হবে আজকের এই পর্বে ইনশাআল্লাহ। সবজাল যারা আমাদেরকে ইতিপূর্বে যারা কল করেছেন বা এসএমএস করেছেন তাদের প্রশ্ন আমরা নিব এবং এরপরে ইনশাআল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের উত্তর আমরা শুনব। আজকেও আলহামদুলিল্লাহ মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন, তিনি ইনশাআল্লাহ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, টেবিল চেয়ার বিছানায় বসে নামাজ পড়া যাবে কি?
জি মুফতি সাহেব প্রশ্ন করেছেন, টেবিল চেয়ারে নামাজ পড়ার যে বিধান একটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন। আজকে প্রায় মসজিদে দেখা যায় চেয়ারের মধ্যে বসে অনেকে নামাজ আদায় করে, তো কারা নামাজ আদায় করতে পারবে, কারা করতে পারবে না, যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমরা উপকৃত হতাম।
টেবিল চেয়ার এবং বিছানা আপনি সমস্ত অবস্থা মিলিয়ে জিজ্ঞেস করেছেন। দেখুন, টেবিল চেয়ার অথবা অনেক লোক চেয়ারের মধ্যে বসে সামনে টেবিল হয়ে থাকে, মানুষ এইভাবে নামাজ আদায় করে। কিছু লোক চেয়ারে বসে বসে পড়তে থাকে, বিছানার উপর অনেকেই পড়ে থাকে যারা দুর্বল এবং রোগাক্রান্ত। শরীয়তের মাসালা হচ্ছে এটা যে ফজরের সুন্নত আর ফরজ আর ভিতর এগুলোতে কিয়াম ফরজ, অর্থাৎ শরীয়তের কোনো ওজর ছাড়া আপনি নামাজ বসে পড়লে, চাই চেয়ারে বসে পড়ুন, চাই আপনি বিছানায় থাকলে সেটার উপর বসে পড়লেন, চাই কোনো তক্তার উপরে বসে পড়লেন, তো এই নামাজ হবে না, এই নামাজ হবে না, এগুলোতে কিয়াম ফরজ। এখন যদি দাঁড়ানো কারো উপর রহিত হয়ে যায়, যেমন কোনো ব্যক্তি এমন হয় যে তিনি জমিনের উপরে সিজদা করার উপযুক্ততা রাখেন না, এতটাই দুর্বল কিংবা তার পায়ের মধ্যে কোনো সমস্যা রয়েছে যে কোনো বিষয় হলে, যে তিনি এমনিতে জমিনের উপরে সিজদা করতে পারবেন না। তো এখন জমিনের উপর সিজদা করতে না পারলে তো শরীয়ত এটা বলে দিয়েছেন যে তো আপনি জমিনের উপরে কোনো উঁচু বস্তু প্রায় 9 ইঞ্চির বরাবর, বলা হয়েছে এটার চাইতে কম হোক কিংবা 9 ইঞ্চি হোক, যদি এমন কিছু সামনে রেখে সেটার উপর সিজদাও করতে পারে, তখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়ুন আর এই উঁচু বস্তু তক্তার উপরে আপনি সিজদা করুন। কিন্তু কিছু লোক এতটাই দুর্বল যে সিজদাও তারা করতে পারবেন না, অনেকে রয়েছেন যে যারা বসতেও পারবেন না, এমন প্রবলেম রয়েছে। তো যদি তাদের উপর সিজদা রহিত হয়ে যায়, সিজদা থেকে তারা মুক্তি পেয়ে গেল, তো দাঁড়ানোও তাদের রহিত হয়ে যায়, অর্থাৎ সিজদা যার মাফ হয়ে গেছে, যার জন্য রহিত হয়ে গেছে, তখন দাঁড়ানোও তার উপর মাফ হয়ে গেছে। এখন তিনি শুরু থেকেই বসে পড়তে পারবেন, বিতর হলে দাঁড়ান, কিন্তু যদি তিনি চেয়ারের উপর শুরু থেকেই বসেন, বসে পড়তে চান, টেবিলের উপর পড়তে চান, বিছানার উপর পড়তে চান, তার নামাজ ইশারার নামাজ, আর তিনি এইভাবে তার নামাজকে পড়তে পারেন। এখন তাতু নাকি ইশারা করতে হবে, অর্থাৎ রুকুর মধ্যে ইশারা, আর রুকু থেকে কিছুটা বেশি সিজদার জন্য ইশারা করতে হবে, যতটা রুকুর জন্য ঝুঁকেছেন। এখন উদাহরণস্বরূপ রুকু করার জন্য উনি এতটা ঝুঁকলেন, আর সামি আল্লাহু লিমান হামিদা, তো সিজদার জন্য আরেকটু বেশি আপনি ঝুঁকে যান, আর কোমর পর্যন্ত ঝুঁকে যাওয়া এটা জরুরি নয়, কিন্তু কেননা তাদের মধ্যে একটি পার্থক্য তৈরি করার জন্য এই জন্য আরজ করলাম, তো ভাই এভাবে ঝুঁকুন। আর তার সামনে কোনো কাঠ রাখা, কেউ সামনে থাক রাখলে অথবা কোনো এমন বস্তু রাখলো যে তার উপর হাত রেখে ইশারা করবে, এটা নিষেধ, এটা কিছুই নয়। কিছু লোক আগে হাত বের করে ইশারা করে, এটাও অনর্থক। আপনি যেভাবে বসেছেন আত্তাহিয়াতের মধ্যে রানের উপর আপনি হাত রেখেছেন, তো এভাবে আপনি সিজদা করবেন, অর্থাৎ ইশারা করবেন, রুকুর ইশারা করবেন, সিজদার ইশারা করবেন, আপনার নামাজ হয়ে যাবে।
অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত মুফতি সাহেব চেয়ারে বসে নামাজ পড়ার যে পদ্ধতি তিনি আমাদেরকে শিখিয়েছেন, অনুরোধ করব ওই সকল লোকেরা যারা জমিনে সিজদা করতে অপারগ, তারা চেয়ারে কিভাবে বসে নামাজ আদায় করবে অবশ্যই আপনারা শিখে নিয়েছেন। আর যদি এখনও আপনারা এই মাসালা যদি আপনাদের জানা হয়নি, অনুরোধ করব পরবর্তীতে যখনই আমাদের এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে দেওয়া হবে অবশ্যই আপনারা দেখবেন। এর পাশাপাশি অনুরোধ করব যে কোনো নামাজের বিধান হোক বা শরীয়তের যে কোনো বিধান, আপনারা অবশ্যই মুফতিয়ানে ইকরামের সাথে যোগাযোগ করবেন। মুফতিয়ে আহলে সুন্নাহ যারা রয়েছেন দাওয়াত ইসলামী দারুল ইফতাতে আপনারা যোগাযোগ করুন, আমাদের কল সেন্টার থেকে দারুল ইফতা আহলে সুন্নাতের আপনারা নাম্বার নিয়ে নিন, বা আমাদের অনলাইন ব্যবস্থা রয়েছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা সে অনলাইনে দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে যোগাযোগ করতে পারবেন। অনুরোধ করব যে কোনো বিধান নিজে নিজেই আপনি অনুমান করে সেটির উপর আমল করতে শুরু করে দিবেন না, বিশেষ করে ইবাদতের বেলায় মুফতিয়ানে গ্রাম থেকে অবশ্যই যোগাযোগ করবেন, তারা যেভাবে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন সেভাবে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকেও নিরাপদ থাকব এবং সঠিকভাবে আমরা ইবাদত করতে পারব। আশা রাখি যারাই এই প্রশ্নের উত্তর শুনেছেন, চেয়ারে বসে নামাজ কিভাবে আদায় করতে হবে আজকে আমরা শিখে নিয়েছি। যাব পরবর্তী প্রশ্নের দিকে, যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয় তখন মৃত ব্যক্তির পা কোন দিকে রাখবে?
জি মুফতি সাহেব, আমাদের আব্দুর রহমান প্রশ্ন করেছেন, মাইয়্যতের পা কোন দিকে রাখবে একটু যদি আমাদেরকে বলতে।
মাইয়্যতকে যদি গোসল দেন, এখন যেই দিকে আপনার জন্য সহজ আপনি করতে পারেন। এখন চাই আপনি ক্যাবলামুখী হচ্ছেন, তাতেও নিষেধাজ্ঞা নেই, আপনি অন্য কোনো দিক থেকে সহজ হলে তো আপনি সেদিকে করতে পারেন যেদিক থেকে আপনার জন্য সহজ। পবিত্র শরীয়ত এই বিষয়ে আমাদেরকে কোনো নির্দিষ্ট হুকুম আমাদেরকে দেননি, তো যেভাবে আপনার জন্য সহজ আপনি সেটা করতে পারেন। আর যদি কিবলার দিকে পা চলে যায় তখন অসুবিধা নেই। অনেক লোক এটা জিজ্ঞেস করে, যখন আমরা মাইয়্যতকে নিয়ে যাই কবরস্থান, তো অনেক সময় পা তাদের কিবলার দিকে হয়ে যায়, তো এতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা এখানে নেই। সুন্নতে মুবারকা হচ্ছে এটা, যেদিকে আপনি মাইয়্যতকে নিয়ে যাচ্ছেন তার মাতা সেদিকে থাকা উচিত, অর্থাৎ মৃতের মাতা এটা সামনের দিকে থাকবে। তো এখন পা যদি কিবলার দিকে হয়ে যায় তো কোনো অসুবিধাতে নেই, এটা এভাবে বেয়াদবির মধ্যে আসে না, না কোনো বেয়াদবি হবে, বরং আমরা একটি সুন্নতির উপর আমল করছি। তো সেদিকে যদি পাও চলে আসে কোনো ধরনের কোনো অসুবিধা নেই।
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করবো যারা এই অনুষ্ঠান দেখছেন, আমির আইলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার অত্যন্ত মূল্যবান একটি কিতাব নামাজের আহকাম, সেই নামাজের আহকাম থেকে জানাজা নামাজের পদ্ধতি এবং এর যে সম্পৃক্ত মাসালা মাসাইল সেই রিসালার মধ্যে রয়েছে, একবার অবশ্যই অধ্যয়ন করে নিন ইনশাআল্লাহ। মাইয়ত সম্পর্কে, মৃত ব্যক্তির গুসল এবং কাফন সম্পর্কে এবং দাফন সম্পর্কে বিস্তারিত আমরা মাসলা মাসাইল ইনশাআল্লাহ জানতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ আবরার ফায়াজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কিছু সংখ্যক লোক জিনিসপত্র কম দামে ক্রয় করে নিজ কোম্পানি বা সংস্থার নিকট অতিরিক্ত বিল তৈরি করে প্রদান করে, এরকম করা কেমন?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে? অনেক সময় কোম্পানি কোনো লোককে পাঠালো যে কোম্পানির মালামাল কিনে নিয়ে আসার জন্য, কিনে এক দামে এবং সেই ক্রয়কৃত জিনিসের দাম মেমোর মধ্যে বেশি লিখিয়ে নিজের যারা অফিসার, যারা উপরস্থ কর্মকর্তা তাদেরকে দিয়ে থাকে, এই বিষয়ে শরীয়তের কী বিধান, তার এরূপ করা কেমন একটু বিস্তারিত বলুন।
এটাকে মিথ্যা বিল বলা হয়ে থাকে। আর আমাদের এখানে অনেক আর এই ধরনের মানুষ রয়েছে, অনেক সময় কোম্পানিদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানকে তারা জিনিস ক্রয় করে তো অল্প টাকায়, পরবর্তীতে তারা সে অধিক টাকা করে থাকে যে আমরা এত টাকা দিয়ে ক্রয় করেছি, আর অতটুকু বিল তারা প্রদর্শন করে, এটা মিথ্যা বিল। লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, আর এতে একে অন্যের অনুসরণ করাও জায়েজ নেই। আর এমনটা নয় যে দোকানদারও মিথ্যা বিল বানিয়ে দিল সেও গুনাহগার হবে, কারণ আপনি মিথ্যে বিল বানিয়ে দিচ্ছেন। কুরআন তো এটা বলছেন, নেকি ভালো কাজে একে অন্যকে সাহায্য করো, কিন্তু গুনাহের কাজের মধ্যে, নাফরমানিমূলক কাজের মধ্যে তোমরা অংশগ্রহণ করো না, তোমরা অংশগ্রহণ করো না। তো যে রিজিক আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা আপনি পেয়ে যাবেন, কিন্তু যেটা জায়েজ এবং নাজায়েজের বিষয় সেটা আমাদের সামনে রাখতে হবে। তো জন্য মিথ্যা বিল যদি কোনো দোকানদার বানিয়ে দেয় তখন তার জন্য তো এটা জায়েজ নেই, কারণ আপনার বিলের কারণে সে সামনের জনের সাথে ধোকাবাজি করবে, আপনি সে ধোকার মধ্যে একভাবে অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি কোনো কোম্পানি থেকে কোথাও বিল জমা করে, অতিরিক্ত টাকা আদায় করে, তো এটা তার কাছে হারাম সম্পদ, এটা জায়েজও নেই। সাধারণভাবে যে কর্মচারী ক্রয় বিক্রয় করতে যায়, সে কোম্পানি তাদেরকে এই জন্য টাকা দিচ্ছেন যে তোমরা গিয়ে ক্রয় বিক্রয় করবে, তো সে ভুলে যাচ্ছে আমি তো বেতন পাচ্ছি, কিন্তু এখন এক্সট্রা পাওয়ার জন্য এখন সেই নাজায়েজ পদ্ধতি মাঝখানে সে এখতিয়ার করে, তো এটা শরীয়তে অনুমতি নেই।
যারা এরূপ করে থাকে তাদের তওবা করা উচিত। আপনি দুনিয়ার সামান্য টাকার জন্য আপনি হারামে পড়ে যাচ্ছেন, নিজের সন্তানদেরকে কি খাওয়াচ্ছেন, পরিবার পরিজনকে কি খাওয়াচ্ছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রিজিকের মালিক, আপনার হালালের ব্যবস্থা রয়েছে, হালাল রিজিক আসার আপনার ব্যবস্থা রয়েছে, এর পরেও আপনি হারামের দিকে চলে যাচ্ছেন। আপনার আয়ে পরিবারের খরচ চলছে না, আপনি ধৈর্য ধারণ করুন। এর মানে এটা নয় যে আমরা হারামের দিকে চলে যাব, এটাই তো পরীক্ষা। আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি যদি ভরসা রাখি, বিশ্বাস করুন এই ধৈর্যের বরকত আপনি নিজের জীবনে দেখতে পাবেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কম আয়ের মধ্যে আপনাকে এমন বরকত দান করবেন যে আপনি পরিবার পরিজন নিয়ে আরামে আপনি চলতে পারবেন। যদি হারাম আপনি উপার্জন করেন, মনে রাখবেন হারামের মধ্যে কোনো বরকত নেই, এক না একদিন আপনাকে ধ্বংস করেই দিবে এবং কবরের আজাব, পরকালের আজাব তো আছেই। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি যে কাজে, সেই কাজ আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প তুষ্টির নিয়ামত যেন দান করুক, বেশি খেতে গিয়ে, বেশি আয়োজন করতে গিয়ে দেখা যায় বেশি টাকার প্রয়োজন পড়ে, তখন দেখা যায় যে আমার ইনকাম তো কম, এখন খরচ বেশি, অনেকে মাযাল্লাহ ইস্তাগফিরুল্লাহ হারামের দিকে অগ্রসর হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, এরূপ যদি করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব থেকে বাঁচা আমাদের জন্য অসম্ভব হবে যদি তওবা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম খাওয়া, হারাম পড়া এবং হারাম কার্যাদি থেকে আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি, হুজুরের কাছে একটি প্রশ্ন, হজামা হ কি হজামা হ করে কি তা বিনিময় নেওয়া যাবে?
জি মুফতি সাহেব, কি বলবেন হিজামা সম্পর্কে? হিজামা যে করানো হয়, হিজামা করা কেমন এবং এর কেউ হিজামা যারা করে তাদের এই বিষয়ে কোনো টাকা নেয়া এটি জায়েজ হবে কি না, কি বলবেন এই বিষয়ে?
হিজামার অর্থ হচ্ছে পাছনা লাগানো, অর্থাৎ দূষিত রক্ত শরীর থেকে বের করে নেওয়া, আর এটাকে হিজামা বলা হয়। নবী পাক আলাইহিসসালামের সময় থেকে চিকিৎসার এটা একটা পদ্ধতি ছিল, আর এটার জন্য বিশেষজ্ঞ রয়েছে যে তারা দেখেন যে এই রোগের মধ্যে এখান থেকে কিছু খারাপ রক্ত বের হয়ে গেলে তো সেই মানুষটি শান্তি পাবে। এখন সেটা চাই কোমরের মধ্যে হোক, বাহুর কোনো জায়গায় হোক, পায়ের মধ্যে হোক, মাথার মধ্যে হোক, এই ধরনের অনুমান হাকেমদের কাছে। তো হিজামা তো সুন্নাত, এটা ঠিক আছে, হিজামা সুন্নতে মুবারকা, তো হিজামা করা করানো এটা জায়েজ। যদিও বা কেননা সময় পরিবর্তনের সাথে সাথে এটার নতুন নতুন পদ্ধতি চলে আসছে, তো আজও যদি তার কোনো বিশেষজ্ঞ থাকে, সাধারণ ব্যক্তি করা উচিত নয়, অর্থাৎ যে না শিখেছে জানে, তো ভাই জানে না এমন কারো দ্বারা আপনি হিজামা কিভাবে করবেন? হিজামাও একটি চিকিৎসা, একটি চিকিৎসা, তো চিকিৎসা তো সেই করবেন যিনি চিকিৎসা জানেন, যিনি চিকিৎসা করা শিখেছেন। তো যারা এটার বিশেষজ্ঞ, তো তারা যারা এটাকে শিখেছেন তারা এই হিজামা করে থাকেন, তো একেবারে ঠিক আছে, আর করানো জায়েজ। তো কেননা এটা চিকিৎসা, তো তারা যদি এটার কোনো বিনিময় চায়, নিজের ফিস নেই, টাকা নেই, তো তারা টাকা নেওয়াও জায়েজ। এই অবস্থায় তাদের টাকা নেওয়াও জায়েজ, যেভাবে সাধারণ ডাক্তারের কাছ থেকে আপনি চিকিৎসা করাচ্ছেন, তো ডাক্তারকে তো ফিস দেন, ডাক্তারকে ফি পেড করেন, তো যখন সেটা দেওয়া জায়েজ, তো এটাও চিকিৎসার অবস্থা, তো এখানেও পেমেন্ট করা, টাকা দেওয়া, এটা একেবারে জায়েজ। হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান থাকে, অনেক এমন লোক যাদের ইচ্ছাও থাকে হিজামা সুন্নত, তো এই সুন্নতকে আমরা সহজ করি আর এভাবে আমরা মানুষের চিকিৎসা করব। ঠিক আছে, কেউ যদি ফ্রিতে করে তাহলেও ঠিক আছে, কিন্তু ফ্রিতে হোক কিংবা টাকা পরিশোধের মাধ্যমে হোক, হিজামা শুধু তিনিই করতে পারবেন যিনি এটা জানেন, যার এটা জানা রয়েছে। আর এমনটা নয় যে কেউ নিজে নিজে সে শুরু করে দিল, তাকে এভাবে এটার অনুমতি দেওয়া যেতে পারে না।
হিজামা করা সুন্নাতে মোবারক আমরা শুনেছি এবং মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন, হিজামা সহ অন্যান্য যে চিকিৎসা রয়েছে যারা জানে, যারা অভিজ্ঞ, তাদেরই করার অনুমতি রয়েছে। অনেকে না জেনে না বুঝে যে কোনো একটি কাজে হাত দিয়ে দেয়, সে কাজে যদি আপনার অভিজ্ঞতা নেই, সে কাজ যদি আপনি করতে যান তাহলে অবশ্যই সে কাজের মধ্যে ক্ষতি হবে এবং যার করছেন সে বিচারও অনেক বড় পরীক্ষায় সম্মুখীন হবে। তাই অনুরোধ করব মুফতি সাহেব যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে যেন আমরা চিকিৎসা করানোর চেষ্টা করি, অর্থাৎ যারা অভিজ্ঞ লোক, যারা অভিজ্ঞ ডাক্তার, তাদের কাছে গিয়ে আমরা নিজের রোগের চিকিৎসা করানোর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি জাহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আমাদের এখানে অনেক লোকদের দেখা যায় তারা আংটি পরিধান করে থাকে এবং ওই আংটির মধ্যে আরবি হরফ তথা আল্লাহ শব্দ ইত্যাদি লেখা থাকে, আর এই আংটি নিয়ে ওয়াশরুমও প্রবেশ করে, তো এই বিষয়ে শরীয়তে কি বলে?
জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করা হয়েছে। আজকাল দেখা যায় বিভিন্ন বাজারে গিয়ে আমরা আংটি ক্রয় করে থাকি এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র নাম বা হুরুফে মুকাত্তিআত কুরআনুল কারিমে আয়াতে মুবারকা আংটির মধ্যে লেখা থাকে, আর আমরা মনে করি যেহেতু আয়াতে কারিমা রয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র নাম রয়েছে বিদায়, এর বরকত আমি পাবো। আসুন মুফতি সাহেব থেকে শুনবো যে পুরুষের জন্য শরীয়ত সম্মত আংটি কোনটি, কোনটি আমরা পড়তে পারবো, কোনটি পড়তে পারবো না, এবং এর শরীয়তের বিধান কি, আসুন মুফতি সাহেব থেকে আমরা বিস্তারিত শুনি। জি মুফতি সাহেব,
পুরুষের জন্য হুকুম হচ্ছে এটা যে সাড়ে চার মাসা থেকে কম, সাড়ে চার মাসা থেকে কম। রূপার ওজন হলে এরকম একটি আংটি সে পড়তে পারে, তার মধ্যে এক নাগিনা হবে, অধিক নাগিনা হবে না, ওজনও তার সাড়ে চার মাসা এর চেয়ে বেশি হবে না, এক নাগিনাও এক হবে। এখন প্রশ্ন হচ্ছে নাগিনার উপরও যদি কেউ লিখিয়ে নেয় কালিমায়ে মুকাদ্দাসা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আজ্জা ওয়া জাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা এমন কোনো বিষয়, তো যে পবিত্র কালাম আপনি লিখিয়ে নিলেন, লিখানো তো জায়েজ, লিখিয়ে নিলে এটা তো জায়েজ, এটাতে কোনো গুনাহ নেই, তখন প্রকাশ্যে এটার আদব সম্মান বেড়ে যাবে। এখন আপনি ওয়াশরুমে গেলে আর তার উপর আল্লাহ মুহাম্মদ এই সমস্ত শব্দ লিখা রয়েছে, তো তো আপনি এই অবস্থায় এইভাবে চলে গেলে এটা মাকরু আমল, এটা থেকে বাঁচতে হবে, এটা ভালো আমল নয়, মাকরু আমল, এটাকে এইভাবে নিয়ে আপনি যাবেন না। চেষ্টা করুন যে আন্টি খুলে ফেলবেন আর বাইরে কোনো নিরাপদ জায়গায় আপনি রেখে দিবেন, আর আপনি আপনার প্রস্রাব ইত্যাদি কাজ থেকে ফারেক হয়ে যাবেন। কিন্তু বাইরে যদি কোনো এমন জায়গা না থাকে যে যেখানে সংরক্ষণের কোনো জায়গা নেই, সাধারণ কোনো জায়গার মধ্যে আপনি রেখে গেলে তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে, কেউ নিয়ে চলে যাবে, তো এখন হুকুম হচ্ছে আপনি এটাকে কোনো জিনিস দ্বারা আবৃত করে নিন, এটার উপর কোনো, যেমন আপনার কাছে কোনো টুপি রয়েছে, রুমাল, টিস্যু ইত্যাদি, আপনি এটাতে আন্টি আবৃত করলেন আর এটা পকেটে নিলেন, তো এটা নিয়ে আপনি চলে যান, কোনো অসুবিধা ছাড়া আপনি যেতে পারেন, তখন মাকরু আমল হবে না, কারণ আপনি মুবারক বিষয়টি গোপন করলেন, আবৃত করে নিলেন, কিন্তু একেবারে না মুবারক প্রকাশ পাচ্ছে আর এভাবেই আপনি ওয়াশরুমে যাচ্ছেন, তো এটা একটা মাকরু আমল। তো এই বিষয়গুলো সর্বোপরি খেয়াল রাখতে হবে। তো এই কারণে যদি কেউ বলে যে আমি এগুলো যদি না লিখাই, তো তো লিখাবেন না আপনি, লিখানোর কোনো প্রয়োজন জরুরি আপনার জন্য নয়, সেটা লিখাতেই হবে আপনাকে। লেখা ছাড়াও সাড়ে চার মাসা থেকে কম রূপার একটি আংটি একটি নাগিনাওয়ালা সেটা পুরুষ পড়তে পারেন।
আংটি সম্পৃক্ত আরও বিধান জানার জন্য আমির আলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া আংটি বিষয়ে মদনী ফুল লিখেছেন, নেকির দাওয়াত কিতাবের মধ্যেও পেয়ে যাবেন, এবং আমির আলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়ার ঈদের নামাজের পদ্ধতি এবং তার মধ্যে কিছু বিধান রয়েছে, তার মধ্যেও আপনি কিছু না কিছু এ বিষয়ে পাবেন ইনশাআল্লাহ। তো অনুরোধ করব যারাই আংটি পরে থাকেন, মুফতি সাহেব যেভাবে শরীয়তের বিধান এবং কতটুক পুরুষ আংটির পরিমাপ বলে দিয়েছেন, যে রূপার একটি আংটি তাও পরিমাপ বলে দিয়েছেন, সেই মোতাবেক যেন আমরা যদি পড়তেই হয় তাহলে ওই পরিমাপ অনুযায়ী যেন আমরা আংটি পরিধান করি, অন্যথায় না পরাটাই উত্তম, বেস্ট বলা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, সময় একেবারে সংক্ষিপ্ত, কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা নিব, তবে অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, কল করুন বা SMS এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল পাঠিয়ে অবশ্যই শরীয়তে যে কোনো বিধান জানার জন্য, যেহেতু মুফতি সাহেব আমাদের সাথে থাকেন, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনি আপনার পাঠানো সেই প্রশ্নটি আমরা চালানোর চেষ্টা করব এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব ইনশাআল্লাহ উত্তর প্রদান করবেন। স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষেও কল সেন্টার যেহেতু অন থাকে, তো আপনারা আমাদেরকে কল করতে পারেন ইনশাআল্লাহ, কল সেন্টারের ইসলামী ভাই আপনার কল রেকর্ড করে রাখবে, পরবর্তী অনুষ্ঠানে আমরা সেটি সামিল করব ইনশাআল্লাহ তাআলা। আসুন পরবর্তী প্রশ্নের দিকে যাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ খোকন। হুজুর কাছে আমার একটি প্রশ্ন, কোন পুরুষ যদি লাল রঙের পোশাক পরিধান করে নামাজ পড়ে তবে তার নামাজ কি হবে?
জি মুফতি সাহেব কি বলবেন? আজকাল দেখা যায় অনেকে লাল রঙের পোশাক পুরুষ যারা, এরা পড়তে অনেক পছন্দ করে, দেখতে ভালো লাগে, তো এই যে লাল রঙের পোশাক পুরুষের পরা কেমন, এর বিধান কি শরীয়তের একটু বলবেন?
পুরুষ যদি লাল কাপড় পরিধান করে, আর লাল দৃষ্টিনন্দন লাল নয়, নর্মাল লাল, কিন্তু সেটা পড়লে সেটা জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। হ্যাঁ, দৃষ্টিনন্দন কিংবা নারীদের মতো হলে তো তখন সেটা পরিধান করা জায়েজ নেই, সেটা পরবেন না। আচ্ছা, কিছু এমন বিষয় হয়ে থাকে, কুসুম একটি নির্দিষ্ট রকমের কালার যেটা হুজুরের জামানায় ব্যবহার হতো, আর সেটাকে মানুষ যেমনিভাবে জাফরান অনুরূপভাবে কুসুম, তো এই রঙের কাপড় এটা জায়েজ নেই, এটা পুরুষের জন্য জায়েজ নেই, আর সে এমন কাপড় পরবে না। কিন্তু যখন আমাদের রেওয়াজ এবং এই ধরনের কথা বলি, তখন সেই ধরনের রঙের কাপড় তো আমাদের কাছে থাকে না। কিন্তু কিছু লালের মধ্যে এমন দৃষ্টিনন্দন লাল যে মানুষেরও দেখে আশ্চর্য লাগে এমন রং, আর দেখতেই বলে যেটা কি পরিধান করলে। তো এই ধরনের সর্বোপরি এটা থেকে বেঁচে থাকা উচিত, আর আকর্ষণীয় কাপড় যেন না হয়। আর লাল এটাও নিষেধ রয়েছে, এই ধরনের দৃষ্টিনন্দন কাপড়। আর মহিলাদের কাপড় তো একেবারেই অনুমতি নেই। হাদিসে পাকে এটা নিষেধ করা হয়েছে যে সেই পুরুষের উপর লানত যে মহিলাদের অনুসরণ করে, সেই মহিলার উপর লানত যে পুরুষের অনুসরণ করে।
যে সকল ইসলামী ভাইরা দেখছেন, লাল রঙের পোশাক পরিহার করুন, সুন্নাত মোতাবেক পোশাক পরিধান করুন। এটিতেই আমাদের জন্য নিরাপত্তা রয়েছে, আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূল আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক পোশাক পরিধান করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি প্রশ্ন রয়েছে ইসলামী ভাইয়ের, আসুন সেই প্রশ্ন আমরা শুনি। জি,
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আত্তারি। হুজুরের কাছে একটি প্রশ্ন, মসজিদের অব্যবহৃত পুরানো জিনিস বিক্রি করার হুকুম কি, এই বিষয়ের শরীয়তের ফয়সালা কি?
মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার ভাই। এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে যারা মসজিদ কর্তৃপক্ষ রয়েছেন, কমিটিতে রয়েছেন, বা যে কোনো ওয়াকফের প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাশাআল্লাহ জানা জরুরি। যারাই রয়েছেন, অনুরোধ করব মনোযোগ দিয়ে শুনবেন মুফতি সাহেব আমাদেরকে কী দিক নির্দেশনা দেয়, সেই মোতাবেক ইনশাআল্লাহ ওয়াকফের যে প্রতিষ্ঠান রয়েছে সেটি আমরা যেন পরিচালনা করতে পারি। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য যে দিনী প্রতিষ্ঠান রয়েছে, যেটি লোকদের চাঁদা দিয়ে চালানো হয়, ওয়াকফের বিষয়ে রিলেটেড সম্পৃক্ত রয়েছে, বিদায় আমাদের জানা অত্যন্ত জরুরি রয়েছে। জি মুফতি সাহেব, কী বলবেন এই প্রশ্নের সম্পর্কে?
ওয়াকফের জিনিস যদি কেউ ব্যবহারের উপযোগী না থাকে, দেখুন সেটাকে আমরা ফেলে তো দিতে পারি না। যতক্ষণ কোনো জিনিসের কোনো মূল্য থাকে, ভ্যালু থাকে, এটা কিভাবে অপচয় করতে পারবেন না। আর এমনটা নয় যে কোনো জিনিস এমনটা বেকার সেটা ফেলে দেওয়ার যোগ্য, এমন অনেক কম হয়ে থাকে। মসজিদের মধ্যে সাধারণভাবে দড়ি, কালিন কিংবা পাখা এমন অনেক বস্তু, এখন এগুলোতে মাসালা রয়েছে, কেউ বিশেষভাবে সেটা দিয়েছেন কিংবা মসজিদের টাকা থেকে সেটা ক্রয় করেছেন। এই উভয় বিবেচনায় মালিকানা কার কাছে পুনরায় চলে যাবে এটারও আহকাম রয়েছে। অপচয় করার চিন্তা এটা তো আপনি আপনার মাথা থেকে বের করে দিন। পরিশেষে বিক্রি করার বিষয়টি চলে আসে। তো যদি মসজিদের কোনো বস্তু এমন হয়ে থাকে যেটা ব্যবহার অনুপযোগী কিংবা ব্যবহার উপযোগী কিন্তু এখন এটার প্রয়োজন নেই আর এটা পরে পরে নষ্ট হয়ে যাবে, তো সেটা বিক্রি করার যে আহকামসমূহ আসে, এখন সেটাকে যে বিক্রি করা হবে, তো সেটা দিনদার ব্যক্তি এমনভাবে তার ভ্যালু লাগাবেন কম যেন না হয়, মসজিদের ক্ষতি না হয়, আর সেটা ক্রয় করার অনুমতি পাওয়া যাবে। আর কিছু এমন বস্তু রয়েছে যেগুলো একেবারেই বেকার, অর্থাৎ সেগুলোর কোনো কাজ নেই, না এগুলোকে কেউ ক্রয় করবে। উদাহরণস্বরূপ সফ, এটা একেবারে নষ্ট হয়ে গেছে, এই বস্তুকে এখন না কেউ বিক্রি করবে না অন্য কোনো কাজে আসবে, তো তখন সেটাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলবেন না, বরং আদৌওয়ালা জায়গায় সেটাকে নিক্ষেপ করা হবে। যেভাবে উলামায়ে কিরাম এই মাসআলা লিখেছেন যে মসজিদের মধ্যে যখন ঝাড়ু ইত্যাদি লাগায় তার মধ্যেও যে এই ময়লা আবর্জনা রয়েছে, তো সেটাকেও সাধারণ জায়গায় ফেলবেন না, এটা তার আদব এবং সম্মানের কথা বর্ণনা করা হয়েছে। আর এটাও বলা হয়েছে মসজিদের এমন কোনো বস্তু যেটাকে অন্য কেউ ক্রয় করেছেন, তো তিনি ক্রয় করেও তাকে এমন জায়গায় লাগাবেন না যেটা বেয়াদবিমূলক জায়গা, অর্থাৎ এটাও একটা আদবের কথা তার জন্য যে মসজিদের কোনো জিনিস ক্রয় করেন। সর্বোপরি এতে ডিটেল রয়েছে আর এর ব্যাখ্যাও রয়েছে যে মসজিদের জিনিস কখন বিক্রি করা হবে, কখন বিক্রি করতে পারবেন না, কখন সেই বস্তুকে সংরক্ষণ করা হবে। এমন নয় যে আমরা বিক্রি করতে থাকবো, কালকে সেটা আবার প্রয়োজন হবে, নতুন আবার ক্রয় করা হবে। সংরক্ষণ করা গেলে একেবারে সংরক্ষিত রাখুন। হ্যাঁ, সংরক্ষণে যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন একটি আলাদা বিষয়, তখন এতে তার জন্য বিক্রি করারও অবস্থা বের হয়ে যায়।
আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমার দৃষ্টিতে যে জিনিস বুঝে আসেনি, আমি ফাট করে উঠি, দ্রুত আমি বিক্রি করে দিলাম বা ফেলে দিলাম। মনে রাখবেন, বক্ফের বিষয় যা মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন, অনেক সচেতন হয়ে আমাদেরকে নিজেকে পরিচালিত করতে হবে। যে কোনো জিনিস যা ব্যবহারের উপযোগী, তো দারুল ইফতা থেকে আপনারা দিক নির্দেশনা নিয়ে নিন বা সুন্নি কোনো মুফতিয়ানি কেরাম থেকে দিক নির্দেশনা দিয়ে তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে সেভাবে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বেঁচে যাব। ওয়াকফের জিনিস সঠিক আমরা যেন সঠিকভাবে বিক্রি করতে পারি বা সংরক্ষণ করতে পারি, সে দিক নির্দেশনা মুফতিয়ানি কেরামই আমাদেরকে প্রদান করবেন। তাই অনুরোধ করব, আমার বুঝে আসেনি বা আমার পছন্দ হচ্ছে না বা আমার দৃষ্টিতে এটি ব্যবহার উপযোগী নয়, বিদায় আমি সেটাকে বিক্রি করে দিলাম বা সেটি ফেলে দিলাম, এটি শরীয়ত আমাদেরকে অথরিটি দেয়নি। বিদায় যারা মুফতি আনে কেরাম তাদের কাছে যেন আমরা, তাদের কাছে যেন গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করি, তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন বা শরীয়তের মাসলা বলবেন সেভাবে যেন আমরা আমল করি। মসজিদের খেদমত হোক বা মাদ্রাসার খেদমত হোক, আমরা এসেছি খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ না করুক শরীয়তের বিধান না জানার কারণে কোনো বড় ধরনের ভুল যদি হয়ে যায়, ওয়াকফের জিনিস আমার হাত দ্বারা যদি নষ্ট হয়ে যায় বা আমি সেটি ফেলে দিলাম আর সেটি ফেলে দেওয়ার অনুমতি ছিল না, দেখা গেল যে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করে নামেন। এই জন্য নিজেকে নিরাপত্তার মধ্যে রাখার জন্য আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী আমি যেন দিনই কাজ, দিনই যে কোনো প্রতিষ্ঠানের আমি যেন খেদমত করতে পারি, এর জন্য মুফতিয়ানে কেরাম থেকে অবশ্যই দিক নির্দেশনা নিয়ে চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যারা দেখেছেন, আমরা শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল আমরা আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি এবং বিশেষ করে নামাজের ব্যাপারে, ওয়াকফের জিনিসপত্রের ব্যাপারে এবং অন্যান্য যে বিধান রয়েছে সে বিধান সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, পরবর্তীতেও আমাদেরকে প্রশ্ন যে কোনো বিধানের জন্য করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের প্রশ্ন থাকবে এবং দারুল ইফতা আহলে সুন্নতের মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। এবং আপনাদের প্রশ্ন করার কারণে আলহামদুলিল্লাহ আমাদের দর্শক যারা, তারাও ইলমে দ্বীনের অসংখ্য তারা জ্ঞান ভাণ্ডার অর্জন করতে পারবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়ত মোতাবেক আমাদেরকে জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।